الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ماذا يشاره داشة سرطة আপনাদের সকলকে অনুষ্ঠানে সুস্বাগত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান। যারা ধারাবাহিক পর্বগুলো দেখছেন, যারা এই অনুষ্ঠানের দর্শক রয়েছেন, তারা আসলে উপলব্ধি করতে পেরেছেন যে কোরআনের ফয়সালা আমরা জানতে পারছি। আসলে এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি কোরআন কী বিষয়ে কী ফয়সালা প্রদান করেছে। আমি মুমিন, আমার চলার পথে কোরআন হলো পথ প্রদর্শক, আমার চলার পথে এই কোরআন আমাকে দিশা দেখাবে। তাহলে কোরআনের ফয়সালা যদি আমি না জানি, তাহলে আমি আমার জীবনের চলার পথে কিভাবে আমি কোরআনের ফয়সালা না জেনেই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হব। তাই কোরআনের ফয়সালা জানা অত্যন্ত জরুরি। কোরআনের ফয়সালা জানতে আমরা কয়েকটি কিতাব অধ্যয়ন করতে পারি। কানজুল ইমান, মা খাজাইনুল ইরফান, তাফসিরে নুরুল ইরফান, তাফসিরে সিরাতুল জিনান, এগুলো আমরা চাইলে অধ্যয়ন করতে পারি। তাহলে আমরা কোরআনের ফয়সালা সম্পর্কে জানতে পারবো। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অবশ্যই জানতে পারছি কোন বিষয়ে কোরআনের কী ফয়সালা রয়েছে। প্রতি পর্বে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করে থাকি, আজও তার ব্যতিক্রম হবে না। আজকেও আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লা। আলোচনা শুরু করার পূর্বে আসুন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দুরূদ শরীফ পেশ করা সংক্রান্ত একটি হাদিস আমরা শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে দশটি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রি চ্যানেল দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা এবং বান্দার হক। আল্লাহ তাআলার কী কী হক রয়েছে বান্দার প্রতি, এবং একজন বান্দার আরেকজন বান্দার প্রতি কী হক রয়েছে, এই সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই বিষয়ে আমরা যা যা শুনবো তার উপরে আমল করার চেষ্টা করব, এই নিয়তেই আমরা অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। পবিত্র কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি আদেশ দিয়েছেন। وَاعْبُدُوا اللَّهَ, আল্লাহর ইবাদত করো, وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا, এবং তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا। এই আয়াতের মধ্যে প্রথমত আল্লাহ তাআলা তিনটি জিনিস আদেশ করেছেন, যে আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। এরপরে আল্লাহ তাআলা আরও বলেছেন, নিকটাত্মীয়, ইয়াতিম, অসহায়, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী এবং পাশে বসা ব্যক্তি, মুসাফির এবং নিজের দাস দাসীদের সাথে সদাচরণ করো। নিশ্চয় আল্লাহ এমন ব্যক্তিকে অপছন্দ করেন যে অহংকারী। মানে চলে দর্শক্রোতা, ইবাদতের ক্ষেত্রে কোরআনের ফয়সালা হলো আল্লাহ তাআলা ব্যতীত কেউ ইবাদতের উপযুক্ত নয়, কেউ ইবাদতের যোগ্য নয়। কোরআনের ফয়সালা হলো শুধুমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, অন্য কোনো কিছুর ইবাদত করা যাবে না। না সূর্য, না চন্দ্র, না আগুনের উপাসনা করা যাবে, না গাছের উপাসনা করা যাবে। কেন? কারণ এই সবগুলো হলো সৃষ্টি, আর এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। মানুষ শ্রেষ্ঠ হয়ে যদি অন্য সৃষ্টির ইবাদত করে, এটা নির্বোধ ব্যক্তি ছাড়া আর কার কাজ হতে পারে? আশরাফুল মাখলুকাত আমরা, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বানিয়েছেন। তো ইবাদত স্রষ্টার হয়, সৃষ্টির হয় না। তো প্রথম নম্বর আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইবাদতের ক্ষেত্রে কোরআনের ফয়সালা হলো আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় কোরআনের ফয়সালা হলো যে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, না আল্লাহর সত্তায়, না আল্লাহর গুণাবলীতে, আর না আল্লাহর কাজের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। তৃতীয়, পিতামাতার ব্যাপারে কোরআনের ফয়সালা হলো তাদের সাথে যেন সদাচরণ করা হয়। কোরআনের ফয়সালা পিতামাতার ব্যাপারে এমনও রয়েছে, পিতামাতা যদি অমুসলিমও হয় তো মুসলমান সন্তানের উপরে দায়িত্ব হলো পিতামাতার সাথে সদাচরণ করা, এটাই কোরআনের ফয়সালা। কতই সুন্দর আমাদের ইসলাম, শান্তিপূর্ণ এক দীনে ইসলাম, যে পিতামাতা অমুসলিম হলেও মুসলমান সন্তানের দায়িত্ব হলো তার পিতামাতার সাথে সদাচরণ করা। হ্যাঁ, পিতামাতা যদি আল্লাহর অবাধ্যতামূলক কোনো কাজের আদেশ করেন সে কাজটি করা যাবে না, এমনি পিতামাতার আনুগত্য করতে হবে, তাদের হক আদায় করতে হবে। যারা নিকটাত্মীয় রয়েছে তাদের আমাদের প্রতি হক রয়েছে, তাদের হক আদায় করতে হবে। যারা পার্শ্ববর্তী মানুষ রয়েছে, একেবারে নিকটবর্তী প্রতিবেশী রয়েছে তাদেরও প্রতি খেয়াল রাখতে হবে, যারা একটু দূরবর্তী প্রতিবেশী রয়েছে তাদেরও প্রতি খেয়াল রাখতে হবে, এতিম অসহায় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এই আয়াতের ভাবার্থ থেকে আমরা এগুলোই অনুধাবন করতে পারলাম, আমরা কোরআনের ফয়সালা জানতে পারলাম, ইবাদতের ব্যাপারে আল্লাহর সত্তার অংশীদার করা যাবে না এই ব্যাপারে কোরআনের ফয়সালা জানলাম, পিতামাতার সাথে সদাচরণ করার ব্যাপারে কোরআনের ফয়সালা আমরা জানতে পারলাম, এমনকি প্রত্যেক শ্রেণীর মানুষের সাথে সদাচরণ করতে হবে, এটাই কোরআনের ফয়সালা। এক যুগে ইসলামের প্রারম্ভে, ইসলামের শুরুতে দাসপ্রথা বিদ্যমান ছিল, এটা পূর্বে থেকে চালু ছিল, ইসলামের শুরু যুগেও ছিল, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্দ প্রথাকে বন্ধ করে দিয়েছেন। এই যে দাসপ্রথা, দাসী মানে চাকর, তো একটা মানুষ যদি মুসলমান হয়ে থাকে সে তার দায়িত্ব হলো যে নিজের অধীনস্থ যারা রয়েছে, কর্মচারী যারা রয়েছে তাদের সাথে সদাচরণ করবে, এটাই কোরআনের ফয়সালা। যদিও বা দাস হয়েছে, দাসী হয়েছে, তাতে কী হয়েছে? সে তো একজন মানুষ, আল্লাহ তাআলা সৃষ্টি, আপনি একজন মুসলমান। ইসলামের শিক্ষা এটাই, কোরআনের ফয়সালা এটাই যে আপনি তার সাথে সদাচরণ করুন। আমরা কয়েকটি বিষয়ে কোরআনের ফয়সালা সম্পর্কে জানলাম, আজকের আলোচনার বিষয় আমরা শুনেছি আল্লাহ এবং বান্দার হক, অর্থাৎ বান্দার প্রতি আল্লাহর কী কী হক রয়েছে, আর একজন বান্দার আরেকজন বান্দার প্রতি কী কী হক রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে আমরা শুনছি এবং জানতে থাকবো ইনশাআল্লাহ আজওয়াজাল। আল্লাহ তাআলার বান্দার প্রতি হক হলো শুধুমাত্র যেন আল্লাহর ইবাদত করা হয়, ইবাদতের যতগুলো পদ্ধতি আছে সব যেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, অর্থের ইবাদত, প্রাণের ইবাদত, জিহ্বার ইবাদত, অন্তরের ইবাদত, বাহ্যিকের ইবাদত, অভ্যন্তরীণ ইবাদত, প্রত্যেক ইবাদত যেন খালিস, শুধুমাত্র এক আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট হয়, কোনো ধরনের ইবাদত যেন আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো জন্য না হয়, এটা আমাদের মাথায় বসিয়ে নিতে হবে, এটাই কোরআনের ফয়সালা, আর এটাই বান্দার প্রতি আল্লাহ তাআলার হক, এবং আল্লাহ তাআলার সাথে যেন কাউকে অংশীদার সাব্যস্ত না করা হয়, এটাও বান্দার প্রতি আল্লাহ তাআলার হক। এবার আসুন আমরা একজন বান্দার আরেকজন বান্দার প্রতি কী কী হক রয়েছে। একজন বান্দার কর্তব্য হলো অপর বান্দাকে কষ্ট থেকে দূরে আনা, তার কষ্ট দূর করা, তার মুসিবত দূর করা, সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানো, তার সহযোগিতা করা, তার অন্তরের অস্থিরতা দূর করার জন্য তার সাথে কথোপকথন করা, ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করা, নিজের জিহ্বা এবং হাত, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষকে কষ্ট না দেওয়া, কারো দশ বয়ান না করা, গীবত না করা, চুগলখড়ি না করা, কাউকে এমন তিক্ত কথা, কঠোর কথা না বলা যার কারণে তার মন ভেঙে যায়, এগুলো থেকে বিরত থাকা, এবং নিজেকেও অন্যের ক্ষতি থেকে বিরত রাখা, অপর মুসলমান অপর বান্দাকেও ক্ষতি থেকে বিরত রাখার চেষ্টা করা। আমরা বুঝতে পারলাম তাহলে একজন বান্দার আরেকজন বান্দার প্রতি কী কী হক রয়েছে। পিতামাতা তারাও তো বান্দা, তাদের প্রতি সন্তানের কী হক রয়েছে? সন্তানও বান্দা, পিতামাতাও বান্দা, কার? আল্লাহ তাআলার। তাহলে এই সন্তানের উপরে পিতামাতার কী কী হক রয়েছে? সর্বপ্রথম, সে পিতামাতার সাথে সদাচরণ করবে, তাদের অবাধ্য হওয়া থেকে বিরত থাকবে, তাদের প্রতি সেবা যত্ন নেওয়ার ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী খরচ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনবার বললেন, তার নাক ধুলাই মলিন হোক। কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, তিনি কে, কার নাক ধুলাই মলিন হবে? এই হাদিসে যে বলা হলো তিনবার যে তার নাক ধুলাই মলিন হোক, একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, সে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করলেন, যে ব্যক্তি পিতামাতা উভয়কে অথবা তাদের মধ্য হতে একজনকে বৃদ্ধ অবস্থায় পেল আর জান্নাতে প্রবেশ করল না। অর্থাৎ পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে অথবা দুজনের মধ্যে যে কোনো একজনকে পেয়ে নিজেকে জান্নাতি করতে পারল না, তার নাক ধুলায় মলিন হোক। তার মানে এটা বিশেষ অফার যে পিতামাতা বার্ধক্যে থাকা অবস্থায় তাদের সেবা করে জান্নাত হাসিল করা, এটা আপনার আমার জন্য একটি অতুলনীয় সুযোগ। এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হলো নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করা, নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা। কেউ গালি দিলে আমিও গালি দিব এমনটা কিন্তু সদাচরণের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আদর্শ বানিয়ে নিতে হবে, তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। কীভাবে অমুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আঘাত করেছে, একই গোত্রের মানুষরা আঘাত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুচকি হাসি উপহার স্বরূপ দিয়েছেন, তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। তাহলে আমাদেরকেও শিখতে হবে। আত্মীয় স্বজন একটু খারাপ কথা বলল, একটু ধৈর্য ধারণ করি, মুচকি হেসে সেটার সুন্দর উত্তর দেই, চুপ থাকার চেষ্টা করি। এক সময় সেই আত্মীয়ই লজ্জায় পড়ে যাবে যে আমি তো আমার ভাইকে কষ্ট দিলাম, আমি তো আমার বোনকে কষ্ট দিলাম, আমি তো আমার মামা খালাকে কষ্ট দিলাম, অথচ তিনি একেবারে ধৈর্য ধারণ করলেন। সে নিজে অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। আমরা কি ভুল করি জানেন? একজন বান্দা ভুল করল, আমিও ভুল করে বসি, সে আমাকে গালি দিল, আমিও গালি দিলাম, সে আমাকে রাগান্বিত করার চেষ্টা করলো, আমিও তাকে রাগান্বিত করলাম, সে আমার উপর অন্যায় করলো, আমিও তার উপর অন্যায় করলাম। এর ফলে কিন্তু কেউ অনুতপ্ত অনুশোচিত হওয়ার সুযোগটা পায় না, যার ফলে শত্রুতা বাড়তে থাকে, আত্মীয়তার বাঁধন বিচ্ছেদ ঘটে, আত্মীয়তার বন্ধন ভেঙে যায়, আত্মীয়তার বন্ধন ভেঙে যায়। সুযোগ দিতে হবে। একজন আপনার সাথে খারাপ আচরণ করেছে, তাকে অনুতপ্ত অনুশোচিত হওয়ার সুযোগ দিন। হতে পারে আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করবে, সে অনুতপ্ত হয়ে যাবে, অনুশোচিত হয়ে যাবে, একটি ভালো সুযোগ পেয়ে যাবে সে। এই সুযোগগুলো আমরা করতে রাজি নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা অনেক বড় ভয়ানক একটি কাজ, অনেক বড় একটি নিন্দনীয় কাজ, এটা শাস্তি অনেক কঠোর, আমরা জানি না হয়তো। আমরা অনেক সময় দেখা যায় আত্মীয়তা কথায় কথায় ছিন্ন করে দিই, সম্পর্ক ছিন্ন করে ফেলি, এমনও হয়ে যায় যে সন্তানের সাথে মারামারি হয়েছে, সন্তানের সাথে ঝগড়া হয়েছে, সন্তান পিতামাতাকে নিকট আত্মীয়র সাথে কথা বলতে বাধা প্রদান করে, মাকে খালার সাথে কথা বলতে বাধা প্রদান করে দেয় যে না, তুমি তোমার বোনের সাথে কথা বলবে না, স্বামী স্ত্রীকে বাধা প্রদান করে যে তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে কথা বলবে না। এই ধরনের একটি খারাপ প্রথা, খারাপ প্রচলন আমাদের মাঝে রয়েছে, এগুলো থেকে বিরত থাকতে হবে, অন্যথায় গুনাহের ভার বহন করতে হবে। আপনার আমার সেই শক্তি নেই যে আপনি আমি গুনাহের ভার বহন করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার এটি পছন্দনীয় যে তার রিজিক যেন প্রশস্ত হয়ে যায় এবং তার বয়স দীর্ঘ হয়, তবে তার উচিত হলো নিজের আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করা। এটি হাদিস শরীফ, এই হাদিসটি বুখারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। আপনি যদি চান যে আপনার দীর্ঘায়ু হোক এবং আপনি আপনার রিজিকের মধ্যে বরকত পান, আপনার রিজিক যেন প্রশস্ত হয় এই আকাঙ্ক্ষা যদি আপনার থাকে, তাহলে আপনার কি করণীয়? নিকট আত্মীয়র সাথে সদাচরণ করা, এটাই আপনার জন্য করণীয়। হযরতে জুবাইর বিন মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। কত ভয়ানক এক শাস্তির কথা বলা হয়েছে, যে আত্মীয়তা ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটি কোথায় রয়েছে? সিহাহ সিত্তার মধ্যে রয়েছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করছি, কি বলছি, এগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, না হলে আমরা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাব, আমরা পথ হারা হয়ে যাব। বাহার শরীফের মধ্যে সাদুর শরিয়া আমজাদ আলী আজমের রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে সিলা রাহমি, সহানুভূতির অর্থ কি? সহানুভূতির অর্থ হল যে আত্মীয়তা বন্ধন ছিন্ন না করা, অটুট রাখা, নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করা। সকল উম্মত এই বিষয়ে ঐক্যমত, সিলা রাহমি করা, একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, এটি হলো ওয়াজিব। আর সিলা রাহমি তথা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, এটা হারাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা কোরআনের ফয়সালা শুনেছিলাম যে আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে, কোনো ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা যাবে না, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। কোরআনের ফয়সালা হলো পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করা, এটাও কোরআনের ফয়সালা। ইয়াতিম এবং অসহায়দের সাথে সদাচরণ করা, তাদের সাথে নম্রতার সাথে কথা বলা, তাদের মাথার উপরে অনুগ্রহের হাত রাখা, দয়ার হাত রাখা, স্নেহের হাত রাখা। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইয়াতিমের জিম্মাদারি নেবে, আমি এবং সে জান্নাতে এভাবে থাকব, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করলেন এবং দুটির মাঝখানে একটু গ্যাপ রাখলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি ইয়াতিমের জিম্মাদারি নেবে, সে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইশারা করেছিলেন, শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, মাঝখানে একটু ফাঁক ছিল। সুতরাং আমরা বুঝতে পারলাম ইয়াতিমের সাথে সদাচরণ করা। বর্তমানে আমাদের স্বভাব ভিন্ন, ধনীদের বাচ্চাদেরকে সবাই আদর করে, তাদের আদরের প্রয়োজন থাকে না, তাও আদর বেশি করতে হয়, এটার পিছনে দুনিয়াবী স্বার্থ থাকে। ইয়াতিম অসহায়দের থেকে অধিকাংশ মানুষ দূরে সরে যায়, পালিয়ে যায়, তাদেরকে স্নেহ করতে চায় না, অথচ তারাই বেশি স্নেহর হকদার, কেননা তাদেরকে তো কেউ স্নেহ করছে না, তারাই বেশি আদর পাওয়ার হকদার, তারাই বেশি সাহায্য পাওয়ার হকদার, তারাই বেশি হকদার যেন তাদের মাথার উপরে কেউ স্নেহের নিয়তে হাত রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিকগুলো দান করুন। মিসকিন, দরিদ্র, অসহায় ব্যক্তি, তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিধবা এবং মিসকিনের সাহায্য করে এবং তাদের খবর রাখে, আল্লাহ তাআলা রাস্তায় সে জিহাদকারীর মতো। অর্থাৎ যে ব্যক্তি বিধবার খবর নেয়, বিধবার পাশে দাঁড়ায়, তার সাহায্য করে এবং মিসকিনকে সাহায্য করে, তাদের খোঁজ খবর রাখে, সে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারীর মতো। আল্লাহ আকবার। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে জিহাদ করলে যেই পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়, কেউ যদি ভালো নিয়তে শরীয়তসম্মতভাবে বিধবাকে সাহায্য করে, এভাবেই কেউ যদি দরিদ্র ব্যক্তিকে সাহায্য করে, তাদের খোঁজ খবর রাখে, তাহলে সেও অনেক বেশি সওয়াবের হকদার হবে। এছাড়া প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা। এখন আমাদের সমাজে অনেকে এমন রয়েছে যাদের আচার আচরণের কারণে প্রতিবেশী কষ্ট পায়, আমাদের থাকার অবস্থার কারণে প্রতিবেশী কষ্ট পায়, আমরা অন্যায় করার কারণে প্রতিবেশী কষ্ট পায়। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন প্রতিবেশী কেউ ঘুমাচ্ছে, সেই সময় গান একটু বাজানো হারাম, এরপরে আরও সাউন্ড বাড়িয়ে দেওয়া, গুনাহের মধ্যে গুনাহ। এভাবেই পাশের বাসায় মানুষ অসুস্থ শুয়ে আছে, এদিকে আমরা অট্টহাসি চিল্লাচিল্লিতে মশগুল রয়েছি, এগুলো হলো প্রতিবেশীর হক নষ্ট করা। বিভিন্নভাবে ময়লা আবর্জনা প্রতিবেশীর বাসায় ফেলে দেওয়া অথবা ময়লা আবর্জনা প্রতিবেশীর বাড়ির সামনে রেখে দেওয়া, যার কারণে সে দুর্গন্ধ শিকার হয়, এগুলো থেকে প্রতিবেশীদেরকে বাঁচতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিব্রিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে বরাবর ওসিয়ত করতেন, এমন কি আমার ধারণা হলো যে প্রতিবেশীর উত্তরাধিকার বানিয়ে দিবেন। আল্লাহ আকবার! তার মানে বোঝা গেল প্রতিবেশীর হক অনেক বেশি, তার গুরুত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। অনুরূপভাবে যারা আশেপাশে থাকে, যাদের সাথে উঠা বসা করা হয়, তাদের সাথে সদাচরণ করা, এটা দ্বারা উদ্দেশ্য হলো স্ত্রী হতে পারে, আবার যারা সফর সঙ্গী আছে বা যারা বন্ধু রয়েছে বা যারা ক্লাস সহপাঠী রয়েছে, তারা উদ্দেশ্য হতে পারে। সুতরাং যারা সর্বদা আশেপাশে থাকে তাদের সাথেও সদাচরণ করতে হবে। মুসাফির ব্যক্তির সাথে সদাচরণ করা, এই মুসাফির ব্যক্তির মধ্যে মেহমানও অন্তর্ভুক্ত, মুসাফির ব্যক্তির হাজত পূরণ করা, তারপরে সে যদি রাস্তা জিজ্ঞেস করে তাকে রাস্তা দেখিয়ে দেওয়া, সে যদি ক্ষুধার্ত হয় সামর্থ্য অনুযায়ী তাকে মেহমান নওয়াজি করা, তাকে মেহমানদারি করানো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং কিয়ামতের দিনের উপরে ঈমান রাখে সে যেন মেহমানদেরকে সম্মান করে। আল্লাহ আকবার! আমাদের ইসলাম একটি সুন্দর ধর্ম, দিনে ইসলামের মাঝে অনেক সৌন্দর্যতা রয়েছে। আমরা ব্যর্থ যে আমরা এটাকে ফুটিয়ে তুলতে পারি না, কারণ আমাদের আচার আচরণ, আমাদের আচরণ অমুসলিমদের মতো, আমাদের চলাফেরা অমুসলিমদের মতো। তো আমাদেরকে দেখে অমুসলিমরা ইসলামের সৌন্দর্য কীভাবে উপলব্ধি করতে পারবে? তাই আমাদের উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামকে আদর্শ মনে করা এবং ইসলামের আদর্শে আদর্শিত হওয়া এবং নিজেকে এমনভাবে প্রস্তুত করা যাতে দূর থেকে একজন দেখে বলে দেয় এটা মুসলমান, আর এমন মুসলমান হওয়ার চেষ্টা করি যাতে আল্লাহ তাআলা এবং তার রাসূল রাজি হয়ে যায় এবং আমাকে দেখেই মানুষ ইসলামের সৌন্দর্য দেখতে পায়, ইসলামের সৌন্দর্য অনুভব করতে পায়, আমাকে দেখেই যেন মানুষের হৃদয়ের মাঝে শান্তির বার্তা অনুভব হয়, এমন হতে হবে আপনাকে আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দাওয়াত দেওয়া শুরু করেছেন ইসলামের, হাজারো নয় লাখও নয় অসংখ্য অগণিত মানুষ মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাস্তব রূপ ছিলেন, ইসলামের যেই আহকামগুলো রয়েছে, ইসলামের যে সৌন্দর্য ছিল, ইসলামের যে সৌন্দর্য আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো মানুষের মাঝে ফুটিয়ে তুলেছেন বাস্তবভাবে, নিজের আমল দ্বারা, নিজের কথা দ্বারা, নিজের চলাফেরা দ্বারা, যার ফলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, মানুষ ইসলামের প্রতি আস্থা রাখতে পেরেছে এবং তারা মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। এই জন্য আপনাকে আমাকে ইসলামকে পরিপূর্ণরূপে অনুসরণ করতে হবে, কেননা আল্লাহ তাআলার কাছে মকবুল দিন একমাত্র ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে, সুতরাং আমাদেরকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। যদি আমরা পরিপূর্ণরূপে প্রবেশ না করি তাহলে আমাদের দ্বারা অমুসলিমদের আচার আচরণের বহিঃপ্রকাশ হবে, আমরা ওই অমুসলিমদের কালচারকে আপন করে, সংস্কৃতিকে আপন করে সেভাবে জীবনযাপন করব, আর আপনার আমার এই জীবনযাপন দেখে কখনো কোনো অমুসলিম প্রভাবিত হবে না, কারণ আমরা যেহেতু তাদেরই আচার আখলাককে আপন করে নিয়েছি, তারা কীভাবে প্রভাবিত হবে? ইসলামের প্রকৃত আদর্শ মানুষের সামনে ফুটিয়ে তুলতে হবে, ইসলামের সৌন্দর্য মানুষের সামনে উপস্থাপন করতে হবে। মানুষ শুধু মুখে বললে বিশ্বাস করে না, বাস্তবতা দেখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ এমন ব্যক্তিদেরকে অপছন্দ করেন যারা অহংকারী। তাহলে অহংকার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ অহংকারদেরকে, যারা অহংকারী রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কতই সুন্দর ইসলাম! বলা হয়েছে যে অধীনস্থ যারা রয়েছে দাস দাসী রয়েছে তাদের সাথে সদাচরণ করতে বলা হয়েছে, তাদের সাথে যেন কঠোর ভাষায় কথা না বলা হয়, তাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু খাবার দিতে বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাসেরা তোমার ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমার অধীনস্থ করেছেন, সুতরাং যা তুমি আহার করো তা থেকে তাদেরকে আহার করাও, যা তুমি পরিধান করো তাদেরকে তেমনই পরিধান করাও, এবং তাদের থেকে তাদের শক্তির বেশি বোঝা উঠাইও না। তবে বোঝা গেল কি, যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করার, প্রতিটা মানুষের প্রতি দয়া সহানুভূতি দেখানোর। ইসলামের এই অতুলনীয় সুন্দর দৃশ্য যা রয়েছে তা আমাদের মাঝে যেন প্রকাশিত হয়, সেই চেষ্টা আমাদেরকে চালাতে হবে। আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করা অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।